দাও ইখলাস এমন মোরে
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আমাদের প্রিয় নবী রাসূলে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ প্রেরণ করো, কেননা এটা ইয়াওমে মাশহুদ, অর্থাৎ আমার দরবারে ফেরেস্তাদের বিশেষভাবে উপস্থিত হবার দিন। এই দিন ফেরেস্তারা বিশেষভাবে অধিক হারে আমার দরবারে উপস্থিত হয়। যখন কোনো ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ প্রেরণ করে, তখন সে অবসর হওয়ার পূর্বেই তার দুরূদ আমার সামনে পেশ করা হয়। হযরত সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এই কথা শোনার পর আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পর আপনার পৃথিবী থেকে পর্দা করার পর কী হবে? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার জাহিরি ওয়াফাতের পরও আমার উম্মতের দুরূদ শরীফ আমার কাছে পৌঁছানো হবে। এরপর বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলাল আজসাদ আল আম্বিয়া, আল্লাহ পাক জমিনের জন্য আম্বিয়ায়ে কেরামের শরীরকে খাওয়া হারাম করে দিয়েছেন। ফান্নাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাক, অতএব আল্লাহ পাকের নবীগণ জীবিত এবং তাদেরকে রিজিকও প্রদান করা হয়। এই হাদিসে মুবারাকাতি ইবনে মাজা শরীফের সিহাসিত্তার, যেখানে দুরূদ শরীফের ফজিলতও বয়ান হয়েছে। আর চমৎকার বিষয় হচ্ছে সাহাবাই কেরামও কেমন কেমন প্রশ্ন করতেন। এখনকার সময়ের লোকেরা যেসব প্রশ্ন করে থাকে অজ্ঞ হওয়ার কারণে, ইলম না থাকার কারণে, সব কিছু পড়ার পরেও এমন ভ্যান করে যেন অজ্ঞ, অথচ সাহাবাই কেরাম এসব প্রশ্ন 1400 বছর পূর্বেই করে ফেলেছেন। জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার ওয়াফাতের পর কী হবে? প্রিয় নবী বললেন, তখনও আমি জীবিত থাকবো আর তোমাদের দুরূদ শরীফ আমার কাছে পৌঁছানো হবে। প্রিয় নবী তাগিদ দিয়ে বলেছেন দুরূদ শরীফ পড়ার, আমরাও একত্রে মহব্বতের সহিত প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি আনতা শামসুদ্দুহা আনতা বদরুদ্দুজা আনতা সাদিরুল উলা আনতা নূরুল হুদা ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, রবিউল আউয়ালের পর এখন রবিউল আখির মাসের আগমন হয়েছে। এটাকে রবিউল সানিও বলা হয়। যেভাবে রবিউল আউয়াল মাস অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বরকতময় একটি মাস, ঠিক সেভাবে কিন্তু রবিউল আখির রবিউল সানি মাসেরও অনেক বরকত রয়েছে। কারণ এই মাসে অসাধারণ অত্যাধিক সম্রাট এবং ভেলায়াতের পরশমণি মেহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মোহাম্মদ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুস শরীফ রয়েছে। এ মাসে যদিও বা অসংখ্য অলিয়ায় কামিলিনদের উরুস আছে আর অন্যান্য ওয়ালি কামিলিনদেরও উরুস আছে, কিন্তু এ মাসের সাথে বিশেষ করে হুজুর গসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহির বিশেষ এ মাসের সাথে সম্পর্ক। কারণ এ মাসেরই ১১ তারিখে হুজুর গসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুস শরীফ আছে। না, আশিকানে রসুলগণ, আশিকানে অলিয়া প্রতি বছর এই রবিউল সানি মাসের ১১ তারিখে খুব ধুমধামের সহিত পৃথিবীর বিভিন্ন প্রান্তে হুজুর গসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুস উদযাপন করে আসছে। শত শত বছর ধরে এটা হয়ে আসতেছে। এই উরুসের মধ্যে বিশেষ করে হুজুর গসে পাকের নামে ইসালে সওয়াবের ব্যবস্থা হয়, মেহফিল আয়োজনের ব্যবস্থা করা হয়, মুসলমানদেরকে আহার করানো হয়, অতপরে হুজুর গসে পাকের শানে বয়ান হয়, ওনার জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা হয়, যেন মানুষেরা শিখে বুঝে যে হুজুর গসে পাক এত বড় আল্লাহর ওয়ালি ছিলেন, কত আল্লাহর ইবাদত করেছেন, তার জীবনে থেকে শিক্ষা নেয়, হেদায়ত নিতে পারে। তো এই সব কিছু কিন্তু উরুসেরই অন্তর্ভুক্ত। আমরা বলি না ওয়ালির উরস, অলিয়া কামিলিনদের উরস, এই সব কিছু উরসের অন্তর্ভুক্ত। আর নিঃসন্দেহে অলিয়ায় কামিলিনদের উরুস উদযাপন করা এটা উত্তম এবং ইবাদতমূলক একটি কাজ। কারণ এই উরুসের মূল উদ্দেশ্যই থাকে অলিয়ায় কামিলিনদের ইসালে সওয়াব করা, গসে পাককে ইসালে সওয়াব করা। আর ইসালে সওয়াব করা সিয়া সিত্তার সহিহ হাদিস দ্বারা একটা ইবাদতমূলক সঠিক উত্তম কাজ। তারপর এই উরুস শরীফের মধ্যে আমরা যে মেহফিলের আয়োজন করি, এই মেহফিলের মধ্যে হয় কি, মেহফিলের শুরুতেই কোরআনের তেলাওয়াত করে, তারপর আল্লাহ তাআলার হামদে বারি তাআলা নাতে মুস্তাফা পড়া হয়, এসব কিছু ইবাদতমূলক কাজ। অতপর ওয়ালির শানে বয়ান হয়, যে আল্লাহর ওয়ালির উরুস উদযাপন হয় তার শানে বয়ান হয়, তার জীবনী সম্পর্কে বয়ান হয়। হযরত লোকমান হাকিম আল্লাহ রাব্বুল আলামিন উনার আলোচনা কোরআনে পাকে করেছেন, অথচ কত হাজার হাজার বছর পূর্বে তিনি ইন্তেকাল করলেন। সূরা লোকমান নামের আলাদা একটা সূরা আছে, সূরা লোকমান, ইনি আল্লাহর ওয়ালি, আল্লাহ তাআলা তার শানও বয়ান করেছেন, তার জীবনীও বয়ান করেছেন। হযরত মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা আজ থেকে প্রায় ২০০০ বছর পূর্বে তিনি ইন্তেকাল করেছেন, হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার শান এবং জীবন বৃত্তান্ত তো আল্লাহ তাআলা এমনভাবে করেছেন যে ওনার শানেও পুরো আলাদা সূরা আছে, সূরা মরিয়াম, সূরা কাহাফ। সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফদের আলোচনা, আল্লাহর ওয়ালি ছিলেন তারাও, খিজির আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালামের আলোচনা সূরা কাহাফে হয়েছে, আল্লাহ তাআলা ওনার শান মর্যাদা বয়ান করেছেন। এইভাবে অসংখ্য আলিয়া কামিলেন, জুরকান নাইন, হযরত জুরকান নাইন রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার আলোচনাও কোরআনে পাকে হয়েছে। হযরত আসিফ বিন বারখিয়া, ওনার আলোচনাও আবার কোরআনে পাকে হয়েছে। পার্থক্য হচ্ছে কারো কারো নাম আল্লাহ তাআলা নিয়েছেন, আবার কারো কারো নাম নেন নাই কিন্তু তার শান বয়ান করে দিয়েছেন। হযরত আসিফ বিন বারখিয়ার নাম নেওয়া হয় নাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু আল্লাহ তাআলা তার শান বয়ান করেছেন। উরসের মধ্যে তাই হয়, অথবা দোয়া জিকির, তাছাড়া যারা সামর্থ্যবান, যাদের সামর্থ্য থাকে তারা যে ওয়ালির উরস উদযাপন হচ্ছে নিজের টাকা খরচ করে, যদি যেহেতু যেমন বাগদাদের মধ্যে হুজুর গসে পাকের মাজার শরীফ রয়েছে, তো টাকা খরচ করে বাগদাদে মাজার শরীফ জিয়ারত করার জন্য যায়, উপস্থিত হয়, সালাম দেয়, দোয়া নেয়, ইসালে সওয়াব করে। তো অলিয়ায়ে কামিলিনদের মাজারে যাওয়া, মেহফিলের আয়োজন করা, মুসলমানদেরকে আহার করানো, যে দিন তারা ইন্তেকাল করেছেন, এই সব কিছু উরসেরই অন্তর্ভুক্ত। কিন্তু এরপরেও একটা প্রশ্ন কিন্তু থেকে যায়, একটা প্রশ্ন, একটা ডাউট সবার মাঝেই থেকে যায় যে যে ব্যক্তির ইন্তেকাল আজ থেকে প্রায় হাজার বছর পূর্বে হয়েছে, যে আজ থেকে প্রায় হাজার বছর পূর্বে মারা গিয়েছে, তার উর্স উদযাপন করার মানে কি? এটা তো কোনো মিনিংই হয় না। মানুষ তিন থেকে চার দিন পরেই তার শরীর গলা শুরু হয়ে যায়, আর এখানে কয় শত শত বছর হয়ে গিয়েছে, কিন্তু আজও তার উর্স উদযাপন করা, তাকে স্মরণ করা, বিশেষ করে তার মাজারে যাওয়া, আবার মাজারে গিয়ে তাকে আবার সালামও দেওয়া, তারপর এটা মনে করা যে আবার আদব প্রদর্শন করা, তিনি আমাকে দেখছেন, এই সব কিছু একটা মাজারের আদব কায়দা বজায় রাখা, এগুলো আবার ভিত্তি কোথা থেকে এসেছে? এটার তো কোনো মিনিংই হয় না। অনেকের কিন্তু কুমন্ত্রণায় ওয়াসওয়াসা এরকম থাকে, তো যাদের মধ্যেও এরকম কুমন্ত্রণা আছে বা আসে, তারা এই মৃত্যু জিনিস আছে না, মৃত্যু মত, এই মৃত্যু জিনিসের ব্যাপারে একটা ভুল কনসেপ্ট, একটা ভুল ধারণা নিজের মধ্যে রাখে। আমরা সবাই মৃত্যুকে যা মনে করি তা একটা ভুল, একটা ভুল কনসেপ্ট আমাদের মধ্যে চলে এসেছে মৃত্যু সম্পর্কে। তাই মৃত্যু সম্পর্কে, মৃত্যু কি, মৃত্যুর হাকিকত কি, এবং উর্স কেন উদযাপন হয়, সংক্ষিপ্ত আকারে যতটুকু বলা যায় ইনশাআল্লাহ বলার চেষ্টা করছি। যেমন মৃত্যু, মনে রাখবেন মৃত্যু কিন্তু মানুষের জীবনকে শেষ করে দেয় না, মৃত্যু মানুষের হায়াতকে, মানুষের জীবন বা মানুষের অস্তিত্বকে কিন্তু শেষ করে দেয় না। মৃত্যু হচ্ছে একটা মাধ্যম, যার মাধ্যমে মানুষ দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনে গমন করে, বা বলতে পারেন মৃত্যু হচ্ছে একটা দরজা, দরজা, আমরা এক কক্ষ থেকে আরেক কক্ষে যাই না, এক রুম থেকে আরেক রুমে যাই না, তো মৃত্যু হচ্ছে ওই দরজা যার মাধ্যমে মানুষ এক জীবন থেকে আরেক জীবনের মধ্যে স্থানান্তরিত করে, স্থান পরিবর্তন করে। যেমন কোরআনের পাকের আয়াতের দিকে আসুন, যেমন আল্লাহ তাআলা কোরআনের প্রসিদ্ধ আয়াত, আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, যার অর্থ হচ্ছে প্রত্যেক জীবন্ত বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেককেই। এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যায়িকা বলেছেন, মৃত্যু এমন একটা স্বাদ, এমন একটা টেস্ট যা সবাইকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা মৃত্যুকে এই আয়াতে মুবারাকাকে স্বাদ বলে আখ্যায়িত করেছেন, একটা টেস্ট। আমরা তো বিভিন্ন রকমের খাবার খাই, আমরা কলা আহার করি, আপেল আহার করি, সুইট ডিশেস মাঝে মাঝে আহার করি, বিভিন্ন রকমের ফাস্টফুড আমরা খাই, তো যখন আমরা কোনো খাবার খাই তখন আমরা একটা টেস্ট অনুভব করি না? ওই টেস্ট কি সব সময় থাকে? যতক্ষণ আমাদের মুখের মধ্যে ওই খাবার থাকে আমরা কিন্তু টেস্ট অনুভব করি। ওই খাবার খাওয়ার পর যদি আমরা কুলি করে নেই, বা কেউ যদি ব্রাশ বা মিসওয়াক করে নেই, তাহলে কিন্তু ওই টেস্ট আর মুখের মধ্যে থাকে না, মনে হয় না যে কিছু খেয়েছি, তখন আবার অন্য কিছু খেলে আবার ওই টেস্টটা মুখের মধ্যে চলে আসে। এটা হচ্ছে টেস্টের হাকিকত, টেস্টের বা স্বাদের নিজস্ব কোনো স্থায়ী অস্তিত্ব নাই, এটা একটা অনুভূতি, এটা একটা ফিলিংস যা আমরা অনুভব করি। আমরা যা আহার করি তার তো নিজস্ব একটা স্থায়িত্ব, একটা অস্তিত্ব আছে। আমরা যদি আপেল নেই, আপেলের কিন্তু আমরা স্পর্শ করতে পারি, ধরতে পারি, দেখতে পারি, কারণ এর একটা স্থায়ী অস্তিত্ব আছে। কিন্তু টেস্ট যা খাওয়ার সময় আমরা অনুভব করি, এটার কিন্তু কোনো অস্তিত্ব আছে? এটা আমরা অনুভব করি যা কিছুক্ষণের জন্য থাকে আবার চলে যায়। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে বোঝানোর জন্য বলেছেন যে মৃত্যু হচ্ছে একটা টেস্ট, মৃত্যু হচ্ছে একটা স্বাদ যা কিছুক্ষণ সময়ের জন্য আসে আবার চলে যায়। মৃত্যু আসে আবার চলে যায়, কিন্তু যখন যদি কারো আমল ভালো থাকে তাহলে কষ্ট দিয়ে যায়, যদি আমল ভালো থাকে তাহলে কল্যাণ এবং তৃপ্তি দিয়ে যায়, আর যদি আমল খারাপ থাকে তাহলে তাকে কষ্ট দিয়ে যায়, আর তার স্থানকেও পরিবর্তন করে দেয়। এর জন্য আল্লাহ তাআলা বললেন মৃত্যু এমন একটা জিনিস যা স্বাদ, এটা সবাইকে গ্রহণ করতেই হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে কথা বলেছেন। আচ্ছা, এটাকে আরও সহজভাবে বুঝুন, যখন বাচ্চা, কোনো শিশু বা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন আমরা বলি যে তার জীবন মাত্র শুরু হয়েছে, ঠিক না? তার বয়স কত, তার জীবন শুরু হয়েছে কতদিন হয়েছে, দুই দিন, একদিন, মানে একদিনের বাচ্চা না, আমরা মনে করি জীবন শুরু হয়েছে তার জন্মের পর থেকে। কিন্তু মনে রাখবেন জীবন তো তার জন্মের পর শুরু হয় নাই, জীবন তো আরও পূর্বে মায়ের পেটেই তার শুরু হয়ে গেছে। জন্ম তো ছিল পৃথিবীতে আসার একটা মাধ্যম শুধু, কিন্তু জীবন তো তার মায়ের পেটে আরও কয়েক মাস আগেই তার শুরু হয়ে গেছে। তো যেভাবে জন্মের মাধ্যমে মানুষের জীবন শুরু হয় না, বরং আরও পূর্বে শুরু হয়। ঠিক সেভাবে মৃত্যুর মাধ্যমে মানুষের জীবনের সমাপ্তি হয় না, বরং এরপর জীবন আরও অন্য শুরু হয়। জন্মের পূর্বেও মানুষ জীবিত থাকে, স্থান থাকে অন্য মায়ের পেটে। ঠিক সেভাবে মৃত্যুর পরেও মানুষের জীবন শেষ হয় না, কিন্তু স্থান পরিবর্তন হয়ে যায়, স্থান অন্য হয়ে যায়। এটা হচ্ছে মৃত্যুর হাকিকত। তো আসুন আমরা হাদিসে মোবারকার দিকে আসি। তার পূর্বে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ফরমান শুনি। তিনি মানুষদেরকে সর্বদা এই কথা বলতেন, ইন্নামা খুলিকতুম লিল আবাদ ওয়ালাকিন্নাকুম তুনকালুনা মিন দারিন ইলা দার। হে মানুষেরা, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একবার, তোমাদেরকে পয়দা করা হয়েছে একবার, সৃষ্টি করা হয়েছে একবার, কিন্তু সৃষ্টি করা হয়েছে সব সময়ের জন্য। এখন তোমরা শুধু এক স্থান থেকে আরেক স্থানে জায়গা পরিবর্তন করতে থাকবে। প্রথমে আলামে আরওয়াতে ছিল, রু জগতে, তারপর মায়ের পেটের মধ্যে আসলে, এরপর পৃথিবীতে আসলে, তারপর কবরের জীবনে যাবে, তারপর হাসরের জীবনে যাবে, তারপর জান্নাতের জীবনে যাবে। স্থান পরিবর্তন হতে থাকবে, কিন্তু সৃষ্টি একবার হয়েছে, কিন্তু এই জীবনের সমাপ্তি হয় না, জীবন থাকে। বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে, বুখারি এবং মুসলিম সিয়াসিত্তার হাদিস। বদর যুদ্ধের পর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে সকল কাফিরেরা বদর যুদ্ধে মারা যায়, তিন দিন পর, কয়দিন পর, তিন দিন পর প্রিয় নবী তাদের কবরে যায়। ওই বড় বড় যারা মক্কার বড় বড় কাফির ছিল তাদের কবরে যায় এবং গিয়ে তাদের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা শুরু করে দেন। তাদেরকে বলেন যে আল্লাহ তাআলা তোমাদের সাথে যে প্রতিশ্রুতি করেছিলেন আজ তোমরা তা বুঝতে পেরেছ? আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছিলেন আজ তোমরা সে ওয়াদা পেয়েছ? আল্লাহর ওয়াদা কি? যে তোমরা ঈমান না নিয়ে আসলে আজাব পাবে, শাস্তি পাবে। তো প্রিয় নবী কবরের বাহিরে থেকে তাদেরকে বলছেন, তোমরা আজাব পেয়েছ, শাস্তি পেয়েছ, এখন বুঝছো আল্লাহর ওয়াদা কি? আর পিছনের সাহাবায়ে কেরাম যারা দাঁড়িয়েছিলেন তারা তো অবাক হয়ে গেলেন, প্রিয় নবী বলছেন কার সাথে কথা? আর কারো তো সাহস নাই যে গিয়ে জিজ্ঞাসা করবেন আদব। তো হযরত উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করে গিয়ে প্রিয় নবীকে জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনি কাদের সাথে কথা বলছেন? ইয়া রাসূলুল্লাহ, মা তুখাতিবু মিন আকওয়ামিন কদ জিফু, বুখারি মুসলিমের হাদিস। আপনি তা এমন মানুষদের সাথে কথা বলছেন যারা মারা গিয়েছে, কারণ সাহাবায়ে কেরামও মনে করতেন মরার পর মানুষের জীবন শেষ হয়ে যায়, মরার পর মানুষের আর কোনো অস্তিত্ব থাকে না, জীবন শেষ হয়ে যায়। তো এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা জিজ্ঞাসা করলেন। ফাকালা, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওয়াল্লাযী বা'আসানা বিল হক, ওই সত্তার শপথ যে আমাকে হকের সাথে প্রেরণ করেছে, অর্থাৎ আল্লাহ তাআলার শপথ। হে উমর, নিঃসন্দেহে আমি যে কথা বলছি, যে কথাগুলা বলছি, তা তোমরা এদের চেয়ে বেশি শুনতে পাচ্ছ না। মানে আমার কথাগুলা তোমার চেয়েও ভালো করে এরা শুনতে পারছে, এদের শ্রবণ শক্তি এত বেশি বেড়ে গিয়েছে, এদের বুঝ শক্তি এত বেশি বেড়ে গিয়েছে যে তোমরাও তা শুনতে পারবে না যত ভালোভাবে এরা শুনতে পারছে। তো বোঝা গেল কাফির, মুসলমান তো পরের কথা, ওলি তো পরের কথা, কাফিরও মৃত্যুর পর জীবিত থাকে, তারা শুনতে পায়, তারা দেখতে পায়, তারা বুঝতে পারে, কিন্তু তাদের স্বাধীন ক্ষমতা থাকে না, তাদের জীবনেও স্বাধীনতা আর থাকে না, কারণ মৃত্যুর পর তাদের উপর সর্বদা আজাব চলতে থাকে, আল্লাহর শাস্তি চলতে থাকে। যখন কোনো মুমিন মারা যায় তখন তার কী অবস্থা হয়, তার সম্পর্কে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই হাদিসে মুবারাকাতি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি শারহু সুদুরের মধ্যে, আল ইস্তিজকারের মধ্যে, হাশিয়াতু তাহতাবির মধ্যে বর্ণিত রয়েছে, বর্ণিত আছে, মা মিন রজুলিন ইয়ামুরু বিকবরি রজুলিন কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া ফায়ুসাল্লিমু আলাইহি ইল্লা আরাফাহু ওয়া রাদ্দা আলাইহি। এরশাদ হচ্ছে, যখন কোনো মুসলিম ব্যক্তি নিজের কোনো মৃত ব্যক্তির, মুসলিম ব্যক্তির কবরের পাশ দিয়ে যায় এবং তাকে সালাম দেয়, তখন ওই মৃত ব্যক্তি ওই ব্যক্তিকে চিনতে পারে, বুঝতে পারে এবং তার সালামের উত্তরও তাকে প্রদান করে থাকে। এই জন্য তো কবরস্থানের পাশ দিয়ে গেলে আমরাও সালাম দিই, আমরাও যখন কোনো নিজের আত্মীয় স্বজনের কবরের পাশে যাই সালাম দিই না প্রথমে? তো ওই মৃত ব্যক্তি জিয়ারত করে, দেখে কে আসছে, কথা বলে, কথা কীভাবে বলে, সালাম দেওয়া তো একটা কথাই না, তোমার উপরও শান্তি বর্ষিত হোক, কথাই তো বলছে, আবার চিনতেও পারে। আর ইমাম তাহতাবি প্রায় আজ থেকে 600 বছর আগেকার মুজাদ্দিদ তিনি, ইমাম তাহতাবি এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনিও বলেন যে মৃত্যু ব্যক্তি খুশি হয় যখন তার কোনো আত্মীয় স্বজন তার কবরে যায়, খুশি হয়, মজা পায়। আর ইমাম জালালউদ্দিন সুয়ুতিতে এত বড় কথা লিখে দিয়েছেন যে আশেপাশের কবরবাসীরাও ওই কবরবাসীকে মুবারকবাদ দেয়, যে মুবারকবাদ যে তোমার আত্মীয় তোমাকে দেখতে এসেছে। এই জন্য সন্তানদেরও উচিত পিতামাতার কবর বারবার জিয়ারত করা। পিতামাতা অপেক্ষায় থাকে, জীবিত আছে, স্থান পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা মনে করি পিতামাতা তো মারা গেল, আর যাওয়ার কি দরকার। পিতামাতা কবরের মধ্যেই আছে, তাদের স্থান পরিবর্তন হয়েছে, জীবন পরিবর্তন হয়েছে, অনুভূতি শক্তি পূর্বের তুলনায় আরও বেড়ে গিয়েছে। অনুভূতি শক্তি কেন বাড়বে না, শ্রবণ শক্তি বেড়ে গিয়েছে, যে কবরের ভিতর থেকে শুনছে, দেখছে কে আসছে। এটা আমি সাধারণ মুমিনদের কথা বলছি। তো ঠিক সেভাবেই এখন এটা হচ্ছে সাধারণ মুমিনের অবস্থা। তো এখন আসুন আল্লাহর ওয়ালিদের কী অবস্থা হয় এটা শুনি, যারা আল্লাহর নেককার বান্দা হয় তাদের কী অবস্থা হয়। আচ্ছা, তাবিঈনে কেরাম আর বিভিন্ন সাহাবায়ে কেরামদের এরকম উক্তি এবং রিওয়ায়াত আছে, আবার কিছু হাদিসে মুবারাকাতেও আছে, যে বাচ্চা যখন নিজের মায়ের পেটে থাকে, মায়ের গর্ভে থাকে, তো বাচ্চা মনে করে কি এটাই আমার দুনিয়া। এটা কিন্তু বিভিন্ন রিওয়ায়াতে এসেছে, সাহাবায়ে কেরাম তাবিঈনে কেরামরা বলেছেন যে বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তো তার বুঝ তো অত থাকে না, কিন্তু সে এতটুকু বুঝতে পারে যে এই যে আমার মায়ের গর্ভে আমি আছি, এটাই হচ্ছে আমার দুনিয়া, এর বাইরে যে এত বড় দুনিয়া আছে সে এটা জানে না। তাই যখন তার মায়ের গর্ভে থেকে ওই বাচ্চাকে বের করা হয় তখন সে কান্না এই কারণে করে যে সে মনে করে আমার জীবন আমার থেকে কেড়ে নেওয়া হচ্ছে, আমার দুনিয়া আমার জীবন আমার থেকে নিয়ে নিচ্ছে মানুষ, আমি শেষ হয়ে যাচ্ছি, এটা মনে করে সে কান্না করে। কিন্তু তারপর চোখ খোলার পর দুনিয়ার আলো যখন তার চোখে পড়ে তখন সে বুঝতে পারে যে না না না, মায়ের পেটে যে আমি ছিলাম আসল দুনিয়া তো এটা ছিল না, এখন আমি যেখানে আসছি এটা হচ্ছে আসল দুনিয়া, ওটা তো জেলখানা ছিল যেখানে কোনো কিছুই আমি করতে পারতাম না, আসল দুনিয়া তো হচ্ছে এটা। ঠিক সেভাবে যখন কোনো মুমিন মারা যায়, আখিরাতের জীবনে যখন পা রাখে তখন সে যখন অদৃশ্যমূলক বিষয়াদি দেখতে পারে, ফেরেশতাদের জিয়ারত করে, আম্বিয়াদের জিয়ারত করে, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই নেককার মুমিন বান্দার চোখ থেকে সর্বপ্রকারের পর্দাসমূহ উঠিয়ে দেয় এবং জমিন থেকে নিয়ে আরশ পর্যন্ত ও যখন সব কিছু দেখতে পারে, তখন ওই মুমিন বান্দা মনে করে যে পৃথিবীতে যে আমি জীবনে ছিলাম ওটা তো কিছুই ছিল না, আসল জীবন মাত্র শুরু হয়েছে, পৃথিবীর জীবন তো কিছুই না, ওইটা আসলে জেলখানা ছিল, জেলখানা। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুমিনের জন্য পৃথিবী হচ্ছে জেলখানা। এই হাদিসের মর্ম এটাই, এটা বুখারী মুসলিমের মুত্তাফাক আলাইহি সহিহ হাদিস, মুমিনের জন্য পৃথিবী জেলখানা। তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে কেমন কেমন উপহার দিয়ে থাকেন আসুন শুনি। সুনানে আবু দাউদ সিহাসিত্তার হাদিস, সুনানে আহমদ বিন হাম্বলের মধ্যে রয়েছে যে যখন কোনো নেককার বান্দার ইন্তেকাল হয় তখন মালাকুল মওত রূহ কবজকারী ফেরেস্তা নিজের সাথে আরও 500 জন ফেরেস্তার জামাত নিয়ে ওই ব্যক্তির কাছে উপস্থিত হন, আর ওই 500 জন ফেরেস্তার মধ্যে সকলের চেহারা সূর্যের ন্যায় আলোকিত থাকে, নুরানি থাকে, মৃত্যুর সময় নুরানি চেহারা দেখেই মন খুশ হয়ে যাবে, ভুলে যাবে যে আমার ইন্তেকালের সময় হয়েছে। অতঃপর মালাকুল মওত ওই ব্যক্তিকে ইরশাদ করেন, ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর ওয়ালি, ইয়া ওয়ালি আল্লাহ বলে। মুসনাদে আহমদ বিন হাম্বালের হাদিসে আছে মালাকুল মওত এভাবে বলেন, ইয়া ওয়ালি আল্লাহ, আল্লাহু ইউকরিকাস সালাম, আল্লাহ তাআলা আপনার প্রতি সালাম প্রেরণ করেছে এবং আপনার ইন্তেকালের সময়ও হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলুন, যাকে স্বয়ং স্রষ্টা সালাম পাঠাবে তার জন্য আর কোনো দুঃখের কথা আছে? ইন্তেকাল মৃত্যু আর কোনো বিষয় আছে? তো আল্লাহ তাআলা প্রথমে সালামের বার্তা দিয়ে দেন যে মালাকুল মওত প্রথমে গিয়ে আমার সালামের কথা বলবা, সালাম শব্দের অর্থ নিরাপত্তা, বলে দিবা যে আমি নিরাপত্তা পাঠিয়েছি, এখন মৃত্যু হোক যাই হোক কোনো রকমের টেনশন নেওয়ার দরকার নাই। আল্লাহ ইউকরিকাস সালাম, আল্লাহ আপনার প্রতি সালাম প্রেরণ করেছে। তারপর খুব সুন্দরভাবে তার রূহকে মালাকুল মওত তার শরীর থেকে বের করেন। এরপর সুনানে আবু দাউদের মধ্যে রয়েছে তার রূহকে কবরে নিয়ে যাওয়া হয় না, কবর পরে, শরীর পৃথিবীতে থেকে যায়, কবর পরে তার রূহকে নিয়ে ফেরেশতারা আসমানে উঠে যায়। এরপর আসমানে একের পর এক আসমানে উঠতে থাকে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান। যখন একের পর এক আসমানে উঠতে থাকে, ফেরেশতারা জিজ্ঞাসা করে, যেমন প্রথম আসমানে ফেরেশতা জিজ্ঞাসা করে এটা কে, তখন মালাকুল মত এবং পার্শ্ব জামাতের যে ফেরেশতারা তারা বলে এটা হচ্ছে আল্লাহর ওয়ালি, এরা পবিত্র রূহ আল্লাহ তাআলা ডেকে পাঠিয়েছেন। এভাবে করতে করতে সপ্তম আসমানের উপরে আরশে মুআল্লাতে গিয়ে ওই রূহকে আল্লাহ তাআলা দরবারে উপস্থাপন করা হয়। তারপরে মজমাউ জওয়াইদের মধ্যে রয়েছে, আমি সকল হাদিসের সমষ্টি একসাথে বলছি, অতঃপর আল্লাহ তাআলার সামনে সকল ফেরেশতারা সিজদা করে, তারপর ওই রূহ পবিত্র রূহকেও বলা হয় সিজদা করার জন্য, ওই পবিত্র রূহ আল্লাহ তাআলার দরবারে সিজদা করে। তারপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত মিকাইল আলাইহিস সালামকে ডাকেন এবং ডেকে বলেন, মিকাইল আমার এই বান্দার নাম ইল্লিয়িনের মধ্যে লিখে দাও। ইল্লিয়িন একটা পবিত্র জায়গার নাম, যেখানে পবিত্র আল্লাহর ওয়ালিদের নাম লেখা থাকে, সেখানে লিখে দাও। আর এরপর ওই ফেরেশতাদেরকে বলা হয়, হে আমার ফেরেশতারা, এই পবিত্র রূহকে যেখান থেকে তোমরা নিয়ে এসেছো, যে পৃথিবী থেকে তোমরা নিয়ে আসেছো, ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, এই রূহকে গিয়ে আবার সে শরীরের মধ্যে গিয়ে রেখে দাও। এই রূহকে আবার গিয়ে পৃথিবীতে নিয়ে যাও, আবার যে শরীর থেকে তার রূহকে বের করে নিয়ে এসেছো আবার ওই শরীরের মধ্যে গিয়ে প্রবেশ করে দাও। যতক্ষণে এই কার্যক্রমগুলো শেষ হয় উপরে আসমানে, ততক্ষণে পৃথিবীর মানুষরা ওই দেহ মোবারককে নিয়ে গোসল করানো, তাকফিন করানো, জানাজা পড়ানো সব কিছু করে ফেলে। তো এই দিকে তার কবরের শারীরিক দাফন হয়, পৃথিবীর মানুষরা তার শরীরকে দাফন করতে থাকে আর আসমানের ফেরেশতারা তার রূহকে দাফন করতে থাকে একসাথে। পৃথিবীর মানুষটা শরীর দাফন করে, আর যেহেতু আল্লাহর নির্দেশ ওই রূহকে আবার নিয়ে আসা হয়, তো ফেরেশতারা রূহকে দাফন করে। তো শরীর আর রূহ আবার যখন একসাথে হয়ে যায়, তো তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, তারপর মুনকার নাকির আসেন। তারপর কে আসেন? মুসলিম এবং তিরমিজি শরীফের মধ্যে রয়েছে যে তারপর মুনকার নাকির আসেন এবং এসে খুব আদব সহকারে তাকে উঠিয়ে বসান, আর বসিয়ে তিনটা প্রশ্ন করেন। কিন্তু মুসলিম শরীফের মধ্যে রয়েছে একটা প্রশ্ন করেন। প্রসিদ্ধ হাদিস তো এটাই যে আমরা জানি যে তিনটা প্রশ্ন করা হয়, কিন্তু যারা বুখারি শরীফ করে, যারা মুসলিম শরীফ করে, তাদেরকে জেনে রাখা উচিত যে প্রশ্ন অনেক ক্ষেত্রে আবার একটাই করে, হাদিস আবার একটাই আছে, কিন্তু অসংখ্য হাদিসে তিনটার প্রশ্নের কথাও আছে। কিন্তু ইমাম বুখারি যে হাদিস রিওয়ায়াত করেছেন সেখানে মাত্র একটা প্রশ্নের কথা উল্লেখ, প্রশ্ন একটা হয়। মানে বলার উদ্দেশ্য হচ্ছে ওই একটা প্রশ্ন কত গুরুত্বপূর্ণ, কত কম্পালসারি, ওটা দিতেই হবে, চাই তিনটা হোক বা একটা হোক, কিন্তু প্রশ্ন ওটাই হবে, ওটা করতেই হবে। প্রশ্নটাকে শুনুন, প্রশ্নটা হচ্ছে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল মুহাম্মাদিন। ফেরেশতারা বলেন যে এই নূরানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তুমি কি বলতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারি মুসলিমের মতে শুধু একটাই প্রশ্ন হবে, প্রিয় নবীর ব্যাপারে পৃথিবীতে কি বলতে। মুহাম্মদ শব্দ কিন্তু বলে দিয়েছে মুনকার নাকির, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করানোর পর বলে দেয় ইনি মুহাম্মদ। তো এই মোবারক সত্তার ব্যাপারে পৃথিবীতে বলতে কি, স্টেজে দাঁড়িয়ে কি বলতে, মাটির তৈরি মানুষ বলতে না নূর নবী বলে আখ্যায়িত করতে, প্রশংসা করতে না মা আল্লাহ গোস্তাকি করতে, কারণ কবরে এখন যাই বলো না কেন এটা গণনা হবে না, বলতে কি, প্রশ্ন হচ্ছে এটা যে বলতে কি, ইনার ব্যাপারে বলতে কি। আর যেখানে রয়েছে তিনটা প্রশ্ন হবে, তো এই দুইটা প্রশ্নের পর তোমার রব কে, তোমার দিন কি, এই প্রশ্নের উত্তর কে দিতে পারুক বা না দিতে পারুক, তৃতীয় নাম্বার প্রশ্নে যে আটকিয়ে যাবে সে দোজো কি। আমরা যখন পরীক্ষায় প্রশ্ন দিই না, HSC বলেন, SSC বলেন, যে রকমের প্রশ্ন হোক না কেন, তো ওখানে প্রশ্ন হয় 100-এর মধ্যে এই 5টা প্রশ্ন দিতে হবে, যে কোনো একটা কম্পালসারি, বা বলা হয় অমুক প্রশ্ন কম্পালসারি দিতেই হবে, 5 নম্বর যে প্রশ্ন এটা কম্পালসারি এটা দিতেই হবে, এরকম থাকে না। ওই তিনটা দাও বা না দাও, একটা না দিলে পরীক্ষার মধ্যে আটকে যাবা, নাম্বার পাবা না। তো এই প্রশ্ন কিছুটা এরকমই, এ নবীর ব্যাপারে পৃথিবীতে কি বলতে। অতঃপর সে বলে ইনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। যে আশিক হবে সে তো আরও কিছু বলবে, সে তো কদমেই পড়ে যাবে প্রিয় নবীর, কিন্তু বেসিক এখানে লেখা আছে হাদিস শরীফের মধ্যে, সে বলবে তিনি হচ্ছে আল্লাহর রসুল। অতঃপর ওই ফেরেশতাগণ বলবেন যে আমরা জানতাম কদে কুন্না না আলামু আন্নাকা তাকুলু হাযা, আমরা জানতাম যে তুমি এটাই উত্তর দিবে। সে তো আসমান থেকে এসেছে মাত্র, সে তো জানবেই। এরপর ফেরেশতারা বলেন নাম, তুমি শুয়ে পড়ো। কিন্তু সে বলে যে আমি আমার পরিবার পরিজনের কাছে যেতে চাই, তাদেরকে সুসংবাদ দিব যে আমি মোহাম্মদ আরবির জিয়ারত করেছি। উখবিরুহুম, আমি তাদেরকে সুসংবাদ দিতে চাচ্ছি, তো আমাকে যেতে দিন। কিন্তু ফেরেশতারা বলবে নাম কা নাওমাতিল উরুস, আপনি বাসর রাতের কর্ণের মতো, বাসর রাতের বউয়ের মতো শুয়ে পড়ুন, আরামসে শুয়ে যান। এখানে উরুস আরুস শব্দ উঠেছে, আরুস কা নাওমাতিল আরুস। আরুস শব্দের অর্থ হচ্ছে যে বিবাহের প্রথম রাতে বর বা কনে যে শুয়ে পড়ে, কত আরামের ঘুম না, তো ওই ঘুমের ব্যাপারে বলা হচ্ছে যে আপনি ওই বাসর রাতের বরের মতো, যদি পুরুষ হয় তাহলে বর গণনা হবে, কারণ আরুসের মধ্যে বর কনে দুটাই একসাথে, বরের জন্য হলে বর উদ্দেশ্য হবে, কনের জন্য হলে মহিলা মুমিনা হলে কনে হবে, তো বাসর রাতের বরের মতো আপনি শুয়ে পড়ুন। অর্থাৎ এটা শাদী, বিবাহের দিনের মতো আপনিও শুয়ে পড়ুন। তো যেভাবে এখানে আল্লাহর ওয়ালির এই দিনটাকে আরুস কেন বলা হয়েছে যে বাসর রাতের মতো শুয়ে পড়ুন, এর কারণ হচ্ছে যেভাবে বিবাহের দিন স্বামীর স্ত্রীর সাক্ষাৎ হয়, ঠিক সেভাবেই যেদিন আল্লাহর ওয়ালি ইন্তেকাল করে, আমরা একটু পূর্বেও শুনলাম, সেই দিন আল্লাহর ওয়ালি দিদার লাভ করে। প্রথমে তো আসমানে নিয়ে যায়, সেখানে আল্লাহর দিদার হয়ে গেল, আর যখন জমিনে আসে তৃতীয় নাম্বার প্রশ্নে প্রিয় নবীরও দিদার হয়ে গেল। এর জন্য বলা হচ্ছে যে মিলন তো হইল, সাক্ষাৎ তো হইল, এখন আপনি শুয়ে পড়ুন। আর ঘুমানো কি মৃত্যু? ঘুমানো শুয়ে পড়া কি মৃত্যু? না। তো বোঝা গেল অলিয়ায় কামেলিনগণ নিজ কবরে জীবিত, তাদের রুহ তাদের শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয় যা আমরা শুনলাম, এবং আমরা যে তাদের মাজার শরীফে যাই তারা তা বুঝতে পারে। সাধারণ মুমিন যদি তা বুঝতে পারে, আল্লাহর ওয়ালি কেন বুঝতে পারবে না? আল্লাহর ওয়ালি বুঝতে পারে, শুনতে পারে, পৃথিবীর যে কোনো প্রান্তে, পৃথিবীর যে কোনো প্রান্তে আল্লাহর ওয়ালিকে যদি স্মরণ করা হয়, ইয়া গসেপাক আব্দুল কাদের জিলানি বলে আহ্বান করা হয়, ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি বলে যদি আহ্বান করা হয়, ইয়া বাবা শাহজালাল ইয়ামিনি বলে যদি আহ্বান করা হয়, তো ওই আল্লাহর ওয়ালিরা কবর থেকে তা শুনতে পারে, তারা উপলব্ধি করতে পারে যে কে আমাকে স্মরণ করেছে। কিন্তু এখানেও আবার একটা প্রশ্ন থেকে যায়, এখানেও একটা ডাউট থেকে যায় যে ঠিক আছে, আল্লাহর ওয়ালির মাজারে গিয়ে সালাম দিলে, আদব সহকারে দাঁড়াইলে, সম্মান দিলে, ইসালের সওয়াব করলে ওই আল্লাহর ওয়ালি তা বুঝতে পারে, কিন্তু আমি ঢাকার জমিনে বসে বাবা শাহজালাল ইয়ামিনিকে ডাকলে তিনি কীভাবে শুনবেন? আমি ঢাকার জমিনে সায়দাবাদে ফেজানে মদিনায় বসে আমি বাগদাদের গসেপাক আব্দুল কাদের জিলানিকে আহ্বান করলে তিনি কীভাবে শুনবেন? আমি ঢাকার জমিনে বসে ইয়া খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি বলে আজমেরে আহ্বান করলে তিনি তা কীভাবে শুনবেন? এ একটা প্রশ্ন থেকে যায় না? তিনি কোথায় কবরের মধ্যে, আমি কত হাজার লক্ষ মাইল দূরে? তো এটাও এখন একটা বুখারি শরীফের হাদিস দ্বারা শেষ করে দিচ্ছি, ব্যাখ্যা করতে গিয়ে সময় প্রয়োজন, কিন্তু শুধু বুখারি শরীফের একটা হাদিস দ্বারা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এটা হাদিসে কুদসি, ইমাম বুখারি এ হাদিসে কুদসি রিওয়ায়াত করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে হে আমার হাবিব, যখন আমি আমার কোনো বান্দাকে আমার মেহবুব বানিয়ে নেই, যখন আমি আমার কোনো বান্দাকে আমার প্রিয় বানাই নেই, আমার দোস্ত বানিয়ে নেই, বন্ধু বানিয়ে নেই, তখন আমি তার সে কান হয়ে যাই যে কান দিয়ে সে শ্রবণ করে, আমি তার সে চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে, এবং তার সে পা হয়ে যায় যে পা দিয়ে সে চলাফেরা করে। আল্লাহ তাআলা বলছেন তা ওই বান্দার, আমার প্রিয় ওয়ালির আমি কান হয়ে যাই, আমি চোখ হয়ে যাই, আমি হাত হয়ে যাই। এর অর্থ আবার কেউ এটা নিয়েন না যে বান্দা আল্লাহ হয়ে গেল, বান্দা আবার নাউজুবিল্লাহ আল্লাহ হতে পারে না, বরং এই হাদিসের আসল মর্ম যা মুহাদ্দিসুনে কেরামগণ বয়ান করেছেন, হাদিস তো সহি, বুখারি শরীফের হাদিস, একদম বুখারি শরীফের সহি হাদিস, হাদিস সহি, কিন্তু এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা নিজের গুণাবলীসমূহ নিজের ওয়ালির মাধ্যমে প্রকাশ করেন। এখন আল্লাহ তাআলা সামিউন, সর্বশ্রোতা, তো আল্লাহ তাআলা সর্বশ্রোতার গুণাবলী নিজের ওয়ালির মাধ্যমে প্রকাশ করান। এখন ওয়ালি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, সে জীবিত থাকুক বা কবরের ভিতরে থাকুক, সে যে অবস্থাতে থাকুক, ওই নিজের মুরিদিনদের নিজের ভক্তদের আহ্বানকে সে শুনতে পারে। আবার আল্লাহ তাআলা কিন্তু বাসীরুন, সর্বদ্রষ্টাও, তো আল্লাহ তাআলা বলেন আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে। এখন ইন্তেকালের পরও তো সে জীবিতই, ইন্তেকাল মানে তো স্থান পরিবর্তন করা। আচ্ছা হ্যাঁ, মৃত্যুকে আবার ইন্তেকালও বলে, ইন্তেকাল শব্দের অর্থ ডিকশনারিতে পাবেন স্থান পরিবর্তন করা। তো আল্লাহর ওয়ালি শুধু স্থান পরিবর্তন করেছে, আর আল্লাহ তার চোখ হয়ে গেছে, অর্থাৎ আল্লাহ তাআলা সর্বদ্রষ্টার গুণাবলীটা তার মধ্যে এমনভাবে দিয়েছে, সে যেখানে থাকুক যেভাবে থাকুক সে যে জায়গার ইচ্ছা সে জায়গাকে দেখতে পারবে। এটা হচ্ছে আল্লাহর ওয়ালিদের অবস্থা। তাই আল্লাহর ওয়ালিদের উরুস উদযাপন করা, তাদের ইসালে সওয়াব করা, তাদের প্রতি ভক্তি প্রদর্শন করা, সামর্থ্যবানদের তাদের মাজারে যাওয়া, মহব্বত প্রকাশ করা, তাদের কবরের সামনে গিয়ে কান্নাকাটি করা, এটা জায়েজ, উত্তম, শরীয়তের দৃষ্টিতে সঠিক। আমরা যা শুনেছি তার উপর আমল করার এবং অপরের নিকটতা পৌঁছানোর আল্লাহ তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দাও ইখলাসে মন মোরে।